বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 14 অক্টোবর, 29 আশ্বিন এবং ফার্সি 22 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন এবং এরপর বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে বিএনপির বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কোন শক্তির কাছে মাথা নত না করে বরং দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, সর্বোচ্চ নেতার মন্তব্য। ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না বলেছেন ফরাসি প্রেসিডেন্ট জোসেফ বোরেলের ভিন্ন মত। বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে সংঘর্ষের ফলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও 2 জনের মৃতদেহ উদ্ধার, জানিয়েছে কোস্টগার্ড। এবং ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে, মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থা এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যেটাকে উপড়ে ফেলার চিন্তা করাটাও অসম্ভব। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কোন শক্তির কাছে মাথা নত না করে তাদের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বলেও তিনি জানান। আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইমাম সাদিক আলাইহিসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিবৃন্দ এবং দেশের একদল শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে মুসলমানদের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছা কি সম্ভব, এই প্রশ্ন উত্থাপন করে সর্বোচ্চ নেতা নিজেই এর উত্তর দেন। তিনি বলেন, জি, মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য সম্ভব, তবে এজন্য চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে এবং সব ধরনের চাপ ও সমস্যা দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। ইসলামী ঐক্য প্রতিষ্ঠা ও মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছার ক্ষেত্রে মুসলিম বিশ্বের বিশিষ্টজন এবং বিজ্ঞ তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এটা যে সম্ভব তার একটি উদাহরণ হল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই ছোট্ট চারা গাছটি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের দিক নির্দেশনায় তৎকালীন 2 পরাশক্তির মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এবং সেদিনের চারা গাছটি এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যা উপড়ে ফেলার চিন্তাও কেউ করতে পারে না। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তুরাবিফাট বলেছেন, ইরানি জনগণের ঐক্য সংহতি বিনষ্ট করতে দেশের শত্রুরা সম্প্রতি সহিংসতা চালিয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। তিনি আরো বলেন, ইরানিদের ধর্ম, সংস্কৃতি ও পরিচিতির সঙ্গে সংহতি মিশে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোয়েন্দা বিভাগগুলো এই ঐক্য ও সংহতিকে নিশানা করেছে। সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের ঘটনার কারণে ইরানিরা অতীতের চেয়ে আরও বেশি সতর্ক হওয়ার সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন। হাসান আবু তুরাবিফাদ আরো বলেন, ইসলামের শত্রুদের এটা জেনে রাখা উচিত যে ইরানের রাজনৈতিক অবস্থান আরও জোরদারের পথ আগের চেয়ে আরও মসৃণ হয়েছে। কয়েক সপ্তাহ আগে ইরানের নারী পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার পর বিদেশি শত্রুদের মদদে একদল বিভ্রান্ত মানুষ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে। এর ফলে মানুষ নানা সমস্যায় পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাতে সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলার কোনো জবাবও দেবে না। রাশিয়া এবং পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে পরমাণু যুদ্ধের বিষয় নিয়ে যখন উত্তেজনাকর নানামুখী আলোচনা চলছে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট নিজের অবস্থান তুলে ধরলেন। ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্য তাৎক্ষণিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ফ্রান্সের সম্প্রচার মাধ্যমকে বুধবার দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন, তার দেশের পরমাণু ডক্ট্রিন খুবই পরিষ্কার, যার মূল ভিত্তি হচ্ছে দেশের মৌলিক স্বার্থ, অর্থাৎ ফ্রান্সের স্বার্থে আঘাত না আসা পর্যন্ত দেশের পরমাণু ডক্ট্রিন অনুসারে ফ্রান্স পরমাণু যুদ্ধে জড়াতে পারবে না। ম্যাক্রন বলেন, এগুলো পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা আছে এবং রাশিয়ার পরমাণু হামলায় ফ্রান্স সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। সে সময় তিনি 3 লাখ রিজার্ভ সেনা তলব করেন এবং মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে যদি তার দেশ হুমকির সম্মুখীন হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে জানান। পুতিন সে সময় নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, এটি কোনো ফাঁকা আওয়াজ কিংবা কথার কথা নয়। গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সামরিক উন্নতি একাডেমির উদ্বোধনের সময় জোসেফ এই কথা বলেন। তিনি বলেন, যেহেতু শুধুমাত্র জবাব হবে না, বরং খুবই শক্তিশালী জবাব হবে, যার কারণে রাশিয়ার সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে গঠিত জানুয়ারি 6 কমিটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি মনে করে ট্রাম্পের কারণে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে। গতকালের বৈঠককে মনে করা হচ্ছে জানুয়ারি 6 কমিটির শেষ বৈঠক। ডেমোক্রেট দলের 7 সদস্য এবং রিপাবলিকান দলের 2 সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। গতকাল সর্বসম্মতভাবে কমিটির সদস্যরা ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত নেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বঙ্গোপসাগরের বহির্নোঙরে 2 লাইটারেজ জাহাজের সংঘর্ষে 1 জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
বঙ্গোপসাগরের বহির্নোঙরে 2 লাইটারেজ জাহাজের সংঘর্ষে 1 জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও 2 জনের মৃতদেহ আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম গণমাধ্যমকে জানান, বুধবার বিকেলে আকিস লজিস্টিক্সের 1 লাইটারের জাহাজের সঙ্গে MV সুলতান নামে আরেকটি লাইটারের জাহাজের সংঘর্ষ হলে MV সুলতান সাগরে ডুবে যায়। কোস্টগার্ড দ্রুত 3 জনকে জীবিত উদ্ধার করলেও 4 জন নিখোঁজ হন। আজ সকালে তাদের মধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মাছ ধরার জাহাজ FV মাগফেরাত কর্ণফুলি নদী তীরে সি রিসোর্স নামে ডকইয়ার্ডে ব্রাবাতের জন্য ওঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সাথে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সুলেমানের বরাত দিয়ে নৌপুলিশ জানায়, জাহাজে 15 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 9 জন বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হলেও 7 জন নিখোঁজ হন। নিখোঁজ 7 জনের মধ্যে 4 জনের লাশ নদীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর জাহাজটির নিবন্ধনকারী সংস্থা নৌবাণিজ্য অফিসের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটির প্রকৌশলী এবং সার্ভেয়ার রফিকুল আলমকে প্রদান করে গঠিত এই কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের সরকার পতনের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ যতদিন চাইবে শেখ হাসিনার সরকার ততদিন ক্ষমতায় থাকবে, বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না। তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশই এই সংকট মোকাবেলা করছে ও আগামীতে সংকট গভীরতর হলে তা কিভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে। অথচ বিএনপি মহাসচিব এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন। এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। ভারতের আইন ও সংবিধানে হিজাবের অনুমতি দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ শুক্রবার ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। হিজাব প্রসঙ্গে ওয়াইসি আজ বলেন, তিনি বলেন, আমাদের মেয়েরা স্বেচ্ছায় হিজাব পরিধান করছিল এবং তা পরিধান করতে থাকবে ইনশাআল্লাহ, কারণ ভারতের আইন ও সংবিধানে এর অনুমতি দেয়া হয়েছে। কোরআনে করিমের সূরা আহজাব এবং নূরের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়ে নির্দেশ দিয়েছেন, আপনারা বললে আমাদের দিন নিয়ে আপোষ করব না, এটা মনে রাখতে হবে। আপনাদের যা পরিধান করার তা পরুন, আমাদের যা পরিধান করার আমরা তা পরিধান করব। ওয়াইসি বলেন, ভারতের স্বাধীনতার জন্য আমাদের বুজুর্গরা জীবন উৎসর্গ করেছিলেন, আর সেই ভারতে আমাদের মেয়েদের প্রশ্ন করা হচ্ছে আপনি কেন হিজাব পরেন। তিনি বলেন, আজ না হোক কাল একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। ওয়াইসি এক সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, আমি আগেও বলেছি এবং আজও বলছি, এ কারণে অনেকের পেটে ব্যথা, হার্টের সমস্যা হয়েছে, রাতে ঘুমোতে পারিনি। আমি যখন বলেছিলাম আমার জীবদ্দশায় না হলে একদিন আমার জীবনের পরে এদেশের প্রধানমন্ত্রী হবেন একজন হিজাব পরা মুসলিম মেয়ে। তিনি বলেন, এ কথা শুনে কিছু মানুষ গভীরভাবে কষ্ট পেয়েছেন, এটা আমার স্বপ্ন, এতে ক্ষতি কী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি বিশ্ব সংবাদে। পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদ ইসরায়েলি সেনাদের আগ্রাসনে আরও অন্তত 2 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে এক চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই চিকিৎসকের নাম আবদুল্লাহ আল আহমেদ, তাকে মাথায় গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। আজ জেনিন পাবলিক হাসপাতালের সামনেই গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। দ্বিতীয় আরেকজনকে হত্যা করা হয় শুক্রবার সকালেই। 20 বছরের ওই তরুণের নাম মতিন দাবায়া। তবে মতিন দাবায়া প্রতিরোধ সংগঠন জেনিন ব্রিগেডের সদস্য ছিল বলে জানা গেছে। জেনিন ব্রিগেডও এক বিবৃতিতে মতিনকে নিজেদের কমান্ডার বলে নিশ্চিত করেছে। গত বছর এই সংগঠন আত্মপ্রকাশ করে মতিনকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় আজ সকাল 8টার দিকে কয়েক ডজন ইসরায়েলি সশস্ত্র যান জেনিনে প্রবেশ করে। এরপরে জেনিন ব্রিগেডের সঙ্গে গোলাগুলি শুরু হয় ইসরায়েলি সেনাদের। এতে আরও অন্তত 5 ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ইরাকের আইন প্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের আইন প্রণয়নেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে নির্বাচিত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরাকের আইন প্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে নির্বাচিত করেছেন। এর ফলে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। গত বছর অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গত এক বছরে একমাত্র মোহাম্মদ আল হালবুসি পর্যাপ্ত ভোট পেয়ে দুইবার পার্লামেন্ট স্পিকারের পদ পেতে সক্ষম হয়েছিলেন। প্রথমবার সাদর মুভমেন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং দ্বিতীয়বার সাদর সমর্থক পার্লামেন্ট প্রতিনিধিরা পদত্যাগের পর স্পিকার পদে নির্বাচিত হন। গত এক বছরে বারহাম সালে প্রেসিডেন্ট পদে এবং মোস্তফা আল কাজেমি প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পান। এই দীর্ঘ সময়ে ইরাকের সংসদ সদস্যরা নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ব্যর্থ হন। যাই হোক, ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের এক বছর পর প্রধান দুই কুর্দি দলের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত গতকাল নতুন প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়েছে। পার্লামেন্টে দুই দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদ 99 ভোটে বারহাম সালেহিকে হারিয়ে 162 ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব লাভের পর আব্দুল লতিফ রশিদ মোহাম্মদ শিয়াই আল সুদানিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, প্রধান দুই কুর্দি দল অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি ও কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়নের মধ্যকার মতবিরোধের অবসান ঘটার পরই আব্দুল লতিফ রশিদ নয়া প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন। ইরাকের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কুর্দিদের মধ্যে হতে নির্বাচিত হবেন, কিন্তু গত এক বছরে দুই কুর্দি রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ চলে আসছিল। শেষ পর্যন্ত কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডেমোক্রেট পার্টির নেতা মাসুদ বারজানি তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার প্রতি সমর্থন জানিয়েছেন। ইরাকের ভবিষ্যৎ রাজনীতি ইতিবাচক দিকে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। যাই হোক, নতুন প্রেসিডেন্ট মন্ত্রিসভা গঠনের জন্য মোহাম্মদ আল শিয়াই আল সুদানিকে দায়িত্ব দেওয়া থেকে বোঝা যায় প্রভাবশালী শিয়া প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তিনি পদক্ষেপ নিচ্ছেন। শিয়াদের সঙ্গে সমন্বয় না করলে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়াটাও তার জন্য কঠিন হতো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগের সড়ক পরিবহন আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশেই এই সংকট মোকাবেলা করছে এবং আগামীতে সংকট গভীর হলে তা কীভাবে মোকাবেলা করবে তা নিয়ে দিশা খুঁজছে। তিনি আরও বলেন, আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এই প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন। আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটা বলছেন। সরকারের পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপির নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না। জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আবারও দৃঢ়তার সাথে বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন জাতীয় দাবি। এ দাবি জনগণ অবশ্যই আন্দোলনের মাধ্যমে আদায় করে নেবে।
বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার সংসদ হতে হবে। এই ব্যাপারে সমস্ত জাতি আজকে একতা করে, এই ব্যাপারে সিদ্ধান্তহীনতা কোনো সুযোগ নাই।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আগের মতোই স্পষ্ট করে বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় সংবিধান অনুযায়ী হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। এই যত লাফালাফি যত হাঁক ডাকাশি এগুলো কোনোটাই থাকবে না।
ওদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না, নির্বাচন কমিশনের অধীনেই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ঈদে মিলাদুন্নবী ও ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। নিন 17 রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাফর সাদিকের পবিত্র জন্মবার্ষিকী। এ উপলক্ষে সর্বোত্তম আদর্শ বিশ্বনবী ও তাঁরই নূরের এক অনন্য নক্ষত্র শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল্লাহকে যে পাইতে চাই, হজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে। রাসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক হজরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হেথায় আহমদ চান যদি হেসে।
ত্রিভুবনের জ্ঞানের আলো, দরিদ্র বঞ্চিত ও অসহায়দের সহায়, পাপী উম্মতের সাফাতকারী, সাধকদের সূর্য, সব নবীদের সর্দার, সাম্য আর ন্যায় বিচারের প্রধান দূত, ব্যথিত মানবের ধ্যানের ছবি ও বিশ্বজগতের জন্য মহান আল্লাহর রহমত এবং সর্বশেষ রাসুল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র যোগ্যতা, গুণ, অবদান আর মহত্বের যথাযোগ্য বর্ণনা করার সাধ্য নেই বিশ্বের কোনো মানুষের। একমাত্র মহান আল্লাহ তাঁর প্রিয়তম হাবিব ও শ্রেষ্ঠতম নূরের যথাযথ পরিচিতি তুলে ধরতে সক্ষম। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যাকে সৃষ্টি না করলে বিশ্বজগতের সৃষ্টি হতো অর্থহীন।
বিজ্ঞ আলেম সমাজ ও ঐতিহাসিকদের অনেকেই, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলিম চিন্তাবিদদের বেশিরভাগই মনে করেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন রবিউল আওয়াল মাসের ১২ তারিখে এবং তার ওফাত বা মৃত্যু দিবসও একই দিনে। অন্যদিকে মহানবীর আহলে বাইতের অনুরাগী শিয়া মুসলিম সমাজের বেশিরভাগই মনে করেন, বিশ্বনবী জন্ম নিয়েছিলেন ১৭ রবিউল আওয়াল এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সফর মাসের ২৮ তারিখে। মুসলমানদের এই দুই ধারার মধ্যে ঐক্য ও সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ১২ থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় উপহার। তাঁর শুভ জন্মদিন তাই মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের দিন এবং এই দিনে মুসলমানদের মিলন ও ঐক্যের সবচেয়ে বড় শুভ লগ্ন। এই মহাখুশির দিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ, মহান আল্লাহর প্রতি জানাচ্ছি অশেষ শুক্রিয়া এবং বিশ্বনবী ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি পেশ করছি অশেষ দরুদ ও সালাম। আজ তথা ১৭ রবিউল আওয়াল বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফরা সাদেক আলাইহিস সালামেরও শুভ জন্মদিন, তাই এ উপলক্ষেও সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং এই মহান ইমামের উদ্দেশ্যে পেশ করছি অসংখ্য দরুদ ও সালাম।
জাহেলিয়তের কালো মেঘ সারা বিশ্বের উপর যখন ছায়া মেলে রেখেছিল এবং অসৎ ও ঘৃণ্য কার্যকলাপ, রক্তক্ষয়ী যুদ্ধবিগ্রহ, লুটতরাজ ও সন্তান হত্যাসহ সব ধরনের নৈতিক গুণ যখন বিলুপ্ত হচ্ছিল, তখনই মানব জাতির শ্রেষ্ঠ সৌভাগ্য রবির উদয় হয়। মহানবীর জন্মগ্রহণের মুহূর্তে সম্রাট খসরুর প্রাসাদের দ্বার মণ্ডপ ফেটে গিয়েছিল এবং এর কয়েকটি স্তম্ভ ধসে পড়েছিল। ফার্স প্রদেশের অগ্নি উপাসনালয়ের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছিল। ইরানের সাবেহ হ্রদ শুকিয়ে গিয়েছিল। পবিত্র মক্কার প্রতিমালয়গুলোতে রক্ষিত মূর্তি ও প্রতিমাগুলো মাটিতে পড়ে গিয়েছিল। তার দেহ থেকে নূর বের হয়ে তা আকাশের দিকে উত্থিত হয়েছিল, যার রশ্মি মাইলের পর মাইল পথ আলোকিত করেছিল। সম্রাট আনুশিরওয়ান ও পুরোহিতরা অতি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। এসব ঘটনার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ওইসব মানুষের অন্তরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়া ও মনোযোগ সৃষ্টি করা, যারা মূর্তি পূজা, অন্যায় ও জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম খৎনাকৃত ও নাভি কর্তিত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর তিনি বলেছিলেন, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর, সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে আরব জাতি, ইসলাম ধর্মে তোমাদের দীক্ষিত ও বিশ্বাস স্থাপনের পূর্বে তোমরা জাহান্নামের আগুনের কাছে ছিলে, এরপর মহান আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে মুক্তি দিয়েছেন।
ইসলাম ধর্মের আবির্ভাবের আগে আরব জাতির অবস্থা প্রসঙ্গে হযরত আলী আলাইহিসসালাম একটি ভাষণে বলেছেন, মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসীদের ভয় প্রদর্শনকারী ঐশী প্রত্যাদেশ ও গ্রন্থের বিশ্বস্ত আমানতদার হিসেবে প্রেরণ করেছেন। হে আরবরা, তখন তোমরা নিকৃষ্ট ধর্মপালন ও নিকৃষ্টতম স্থানগুলোই বসবাস করতে। তোমরা প্রস্তরময় স্থান এবং বধির তথা মারাত্মক বিষধর সর্পকুলের মাঝে জীবনযাপন করতে। তোমরা নোংরা লবণাক্ত কর্দমাক্ত পানি পান করতে, কঠিন খাদ্য খেতে, একে অপরের রক্ত ঝরাতে এবং নিজ আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকতে। তোমাদের মধ্যে মূর্তি ও প্রতিমা পূজার ব্যাপক প্রচলন ছিল। তোমরা কুকর্ম ও পাপ থেকে বিরত থাকতে না। হযরত আলী আলাইহিসসালাম আরব জাতি ও গোত্রসমূহের ধর্মীয় অবস্থার বর্ণনা করতে গিয়ে আরো বলেছেন,
তখন অন্ধকার যুগে আরব জাতি নানা ধর্মের অনুসারী ছিল। তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিদআত তথা ধর্ম বহির্ভূত প্রথা প্রচলিত ছিল এবং তারা অনেক ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত ছিল। একদল লোক মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করত, আবার কোনো কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য সত্তার দিকে ইশারা ইঙ্গিত করত। অতঃপর এদের সবাইকে আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাধ্যমে সৎ পথের সন্ধান দিলেন, সৎ পথে পরিচালনা করলেন এবং তাদেরকে পথভ্রষ্টতা ও অজ্ঞতা থেকে মুক্তি দিলেন। আরবের চিন্তাশীল শ্রেণীও গ্রহ আর চাঁদের উপাসনা করত, কিন্তু নিম্ন শ্রেণীর লোক যারা আরবের সংখ্যাগরিষ্ঠ ছিল তারা তাদের গোত্রীয় ও পারিবারিক প্রতিমা ছাড়াও বছরের দিবসগুলোর সংখ্যা অনুসারে 360টি মূর্তির পূজা করত এবং প্রতিদিনের ঘটনাগুলোকে ওই 360টি মূর্তির যে কোনো একটির সাথে জড়িত বলে বিশ্বাস করত।
আরব সমাজে নারীদেরকে পণ্যের মতো কেনাবেচা করা হতো। তারা সব ধরনের ব্যক্তিগত ও সামাজিক অধিকার, এমনকি উত্তরাধিকার থেকেও বঞ্চিত ছিল। প্রধানত দুর্ভিক্ষের ভয়ে এবং কখনো কখনো কলুষতা ও অশুচিতার ভয়ে আরবরা মেয়েদেরকে জন্মগ্রহণের পরপরই হত্যা করত।
বিশ্বনবী তার শ্রেষ্ঠ চরিত্র ও রেসালাতের আহ্বানের মাধ্যমে বর্বর আরব জাতির মধ্যে আনেন বৈপ্লবিক পরিবর্তন। যে আরবরা কথায় কথায় সামান্য মতপার্থক্য নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ত, সেই আরবরাই মুসলমান হওয়ার পর যুদ্ধক্ষেত্রে জখম হয়ে চরম পিপাসায় যখন মৃত্যুর সম্মুখীন হতো, তখন কেউ তাদের পানি দিতে চাইলে সে বলত, আমার অমুক আহত ভাই সম্ভবত আরো বেশি তৃষ্ণার্ত, তাকে আগে দিন। অন্য আহত আরব মুসলমানও বলতেন একই কথা। মহানবীর নেতৃত্বে ইসলাম নারী জাতিকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। ইসলামের দৃষ্টিতে মানুষ হিসেবে নারী ও পুরুষের মর্যাদা সমান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। এছাড়াও তিনি সন্তানের উপর পিতার অধিকারের চেয়ে মায়ের অধিকার যে অনেক গুণ বেশি তাও উল্লেখ করেছেন।
বিশ্ব থেকে বর্ণবাদ, উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, যৌনজীবনে নৈতিক অবক্ষয়, নীতিহীন রাজনীতি ও সব ধরনের অন্যায় দূর করতে হলে পশ্চিমা আদর্শের পরিবর্তে মানব জাতিকে আশ্রয় নিতে হবে নবী মুহাম্মদের আদর্শের ছায়াতলে। প্রকৃত সাম্য, গণতন্ত্র, স্বাধীনতা, নৈতিকতা, মানবাধিকার, পরমত, সহিষ্ণুতা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিসহ আধ্যাত্মিক উন্নতি ও সংযম, এই সবই অর্জন করা সম্ভব মহানবীর জীবনাদর্শের অনুসরণে। মহানবীর ধর্ম ইসলাম জীবনের সর্বক্ষেত্রে ইহকাল ও পরকালে মুক্তির গ্যারান্টি।
এবার আমরা কথা বলব বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক আল ইসলাম সম্পর্কে। ইমাম জাফর আল সাদিক 83 হিজরির 17 রবিউল আওয়াল মদিনায় ভূমিষ্ঠ হন। 34 বছর ধরে মুসলিম জাহানের নেতৃত্ব দেওয়ার পর 147 হিজরির 25 শাওয়াল শাহাদত বরণ করেন। আব্বাসীয় শাসক মনসুর দাওয়ানিকি বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে। ইমাম জাফর সাদিক আল ইসলাম যে অভাবনীয় ও অতুল জ্ঞানের অধিকারী ছিলেন তা ছিল নবুয়তি জ্ঞানেরই উত্তরাধিকার। তিনি বলতেন, আমার বক্তব্য আমার পিতা তথা ইমাম বাকির আল ইসলামের বক্তব্য, আমার পিতার বক্তব্য আমার দাদা তথা ইমাম জয়নুল আবেদিন আলাহ সাল্লামের বক্তব্য, আমার দাদার বক্তব্য হচ্ছে আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের বক্তব্য, এবং তাঁর বক্তব্য হচ্ছে রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বক্তব্য, আর রাসুল খোদার বক্তব্য হচ্ছে মহান আল্লাহরই বক্তব্য।
ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছিলেন, আমাদের তথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কাছে রয়েছে ভবিষ্যতের জ্ঞান, অতীতের জ্ঞান, অন্তরে অনুপ্রাণিত বা সঞ্চারিত জ্ঞান, ফেরেশতাদের বাণী যা আমরা শুনতে পাই, আমাদের কাছে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রসমূহ, এবং আহলে বাইতের সদস্য ইমাম মাহদি আলাইহিসাল্লামের কাছে না পৌঁছা পর্যন্ত সেগুলো আমাদের হাতছাড়া হবে না। আমাদের কাছে রয়েছে হজরত মুসা আলাইহিসাল্লামের তৌরাত, হজরত ঈসা আলাইহিসাল্লামের ইঞ্জিল, হজরত দাউদ আলাইহিসাল্লামের জবুর এবং মহান আল্লাহর পাঠানো অন্যান্য আসমানি কেতাব। এছাড়াও আমাদের কাছে রয়েছে হজরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার সহিফা, যাতে রয়েছে সমস্ত ভবিষ্যৎ ঘটনার বিবরণ এবং পৃথিবীর শেষ ঘণ্টা পর্যন্ত সমস্ত শাসকের নাম তাতে লেখা আছে।
বিশ্বনবী হজরত মুহাম্মাদের পবিত্র আহলে বাইতের সদস্যরা সবসময় অন্য যে কোনো ব্যক্তিত্ব বা শাসকদের চেয়ে মানুষের বেশি শ্রদ্ধা ও গভীর ভালোবাসার পাত্র ছিলেন, আর এজন্যে কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ও ক্ষমতাসীন শাসকরা এই মহাপুরুষগণকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং ইমাম জাফর সাদিক আল ইসলাম ও এর ব্যতিক্রম ছিলেন না। আব্বাসীয় খলিফা আল মানসুর ইমাম জাফর সাদিক আল ইসলামের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব প্রতিপত্তি দেখে ভীত হয়ে পড়ে, ফলে তারই নির্দেশে 148 হিজরির 25 শাওয়াল বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয় নবী বংশ তথা আহলে বাইতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইমাম জাফর সাদিক আলাইসাল্লামকে। কিন্তু বস্তুবাদী শাসকচক্রের অন্ধ স্বার্থপরতার সীমানা পেরিয়ে অন্য অনেক মহান ইমামের মতোই ধার্মিক মানুষের অন্তরের রাজ্যে আজও ক্ষমতাসীন হয়ে আছেন হযরত ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম।
ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম মুসলমানদের সব মাঝহবের কাছেই বরেণ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হওয়ায় তার আদর্শ হতে পারে মুসলিম উম্মার ঐক্যের সূত্র। চারজন সুন্নি ইমামের মধ্যে একজন তার প্রত্যক্ষ ছাত্র এবং আরও দুইজন সুন্নি ইমাম তার পরোক্ষ ছাত্র ছিলেন। মালিকি মাজহাবের ইমাম মালিক বিন আনাস ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, আল্লাহর শপথ, মানুষের কোন চোখ সংযম সাধনা জ্ঞান ফজিলত ও ইবাদতের ক্ষেত্রে জাফর ইবনে মোহাম্মদের চেয়ে বড় কাউকে দেখিনি, কোন কান এসব ক্ষেত্রে তার চেয়ে বড় কারো কথা শোনেনি এবং কোন হৃদয়ও তা কল্পনা করেনি। আহলে সুন্নাতের হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা আবু হানিফা বলেছেন, আমি জাফর ইবনে মোহাম্মদ থেকে বড় কোনো জ্ঞানী বা ফকিহকে দেখিনি। সবচেয়ে জ্ঞানী হল সেই ব্যক্তি যে মানুষের মধ্যে মতপার্থক্যের বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, আর জাফর ইবনে মোহাম্মদ হলেন সেই জ্ঞানের অধিকারী। অতীত যুগে আরবি ভাষায় ফিকহ বা ফিকাহ বলতে সব ধরনের জ্ঞানকে বোঝানো হতো।
ইমাম জাফর আস সাদিক আল ইসলামের একটি অমূল্য বাণী শুনিয়ে শেষ করব আজকের আলোচনা। তিনি বলেছেন, যারা নামাজকে গুরুত্বহীন মনে করবে, আমাদের তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের শাফাত তাদের ভাগ্যে জুটবে না। আজকের এই মহাখুশির দিন উপলক্ষে আবারও সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ এবং বিশ্বনবী ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি পেশ করছি অশেষ দরুদ ও সালাম।
এতক্ষণ যারা সঙ্গ দিলেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 14 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, এদেশে এক ন্যাকতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, মির্জা ফখরুল, দৈনিক কালের কণ্ঠ। 2018 সালে র‍্যাবে মার্কিন সহায়তা বন্ধ, যুক্তরাষ্ট্র, দৈনিক প্রথম আলো। বিএনপি নেতারা জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করছেন, কাদের, দৈনিক যুগান্তর। ইকোনমিস্টের প্রতিবেদন, নোবেলজয়ী ইউনিসের বিরুদ্ধে নিপীড়ন বাড়িয়েছে বাংলাদেশ, দৈনিক মানব জমিন। ভারত শ্রীলঙ্কা কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশে হবে না, কৃষিমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, জ্ঞান বাপী মসজিদ চত্বরের সেই শিবলিঙ্গের বয়স জানতে পরীক্ষার আবেদন খারিজ বারাণসী আদালতে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিমানে রয়েছে বোমা, উড়ো ফোনে, আতঙ্ক ইন্দিরা গান্ধী বিমানবন্দরে, দৈনিক আজকাল। বোরখা হিজাব পড়লেই 80,000 টাকা জরিমানা, সুইজারল্যান্ডে চালু নয়া নিয়ম, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, 2018 সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
ওয়াশিংটনে গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নেড প্রাইস বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি একথা বলেন, যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে র‍্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান 6 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেড প্রাইসকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই র‍্যাব সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার পরিবেশ নেই, এদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং সংবিধানের মধ্যে যেসব বিধান রয়েছে সেগুলো মেনেই রাজনীতি করে। মির্জা ফখরুল আজ শুক্রবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যে প্রধান সহযোগী দল জাতীয় পার্টির প্রধানও বলেছেন, বাংলাদেশে এক নায়কতন্ত্র চলছে, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে বাংলাদেশ এক নায়কতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্র নেই। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দৈনিক যুগান্তর লিখেছে, বিএনপি নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন। তিনি শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশেই এই সংকট মোকাবেলা করছে। আগামীতে সংকট গভীরতর হলে তা কিভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে সরকার। অথচ বিএনপি মহাসচিব এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সৃষ্ট এই সংকটে তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বিশ্বব্যাপী এই সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বাংলাদেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন কমিশন নির্বাচন করে, তত্ত্বাবধায়ক সরকার নেই। শ্রীলঙ্কা, জাপান কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও তত্ত্বাবধায়ক সরকার হবে না, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আজ শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের কৃষির বিষয়ে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে ফসল ফলায়, নিজেদের চাহিদা মিটিয়ে এখন রপ্তানিতেও অনেক এগিয়েছে। দৈনিক মানব জমিন পত্রিকা লিখেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস যখন 2006 সালে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, তখন দেশব্যাপী এই বিজয়কে রাজপথে উদযাপন করেছেন। 1980-এর দশকে ছোট পরিসরে উচ্চ সুদে দারিদ্রের জন্য ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেছিলেন ডক্টর ইউনুস। তিনি এই পথের প্রবর্তন করায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে দারিদ্রতা থেকে তুলে আনতে সহায়ক হয়েছে। দেশ ও বিদেশে তিনি হয়ে ওঠেন বহুল প্রিয় নাম, কিন্তু দেশে বিষয়টি পাল্টে গেছে। বর্তমান বাংলাদেশে তাকে উদযাপন করার চেয়ে বেশি শিকারে পরিণত হতে হয়। এক দশক ধরে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে প্রচারণা চালিয়ে আসছেন সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা হল দুর্নীতি দমন কমিশনে ডক্টর ইউনুসকে উপস্থিত হতে সমন জারি। সরকার দাবি করে তাদের লক্ষ্য হলো দুর্নীতির মূলোৎপাটন করা, কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে তদন্ত এটাই সাক্ষ্য দেয় যে বাংলাদেশে এক নায়কতন্ত্রের উত্থান ঘটছে। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল লিখেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ফোন আসে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানায়, মস্কো থেকে দিল্লিগামী SU-232 বিমানে বোমা রাখা হয়েছে। হুমকি ফোনের পর বিমানবন্দর চত্বরে সরগোল পড়ে যায়। হাই অ্যালার্ট জারি করা হয়। বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীর সংখ্যা আরও বাড়ানো হয়। খবর পেয়ে বিমানবন্দরে হাজির হয় দিল্লি পুলিশের আধিকারিকরা। খবর যায় বম স্কোয়ারেও। এরপর শুক্রবার ভোর রাত 3:20 নাগাদ বিমানটি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে 386 জন যাত্রী এবং 16 জন বিমান কর্মী ছিলেন। তাদের সকলকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর ওই বিমানে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও বিমানের ভিতর থেকে কোনো বোমা উদ্ধার হয়নি, তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যে নম্বর থেকে ফোনটি এসেছিল এবং সেটি কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে পুলিশ। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া তথাকথিত শিবলিঙ্গের কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জিতে সায় দিল না বারাণসী জেলা আদালত। মসজিদ চত্বরে অজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি দাবি করে তার বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার যে আবেদন জানানো হয়েছিল, সিনিয়র বিচারক অজয় কুমার বিশেষ শুক্রবার তা খারিজ করে বলেছেন, শিবলিঙ্গের অস্তিত্ব খোঁজার জন্য জ্ঞানবাপী চত্বরে কোনো রকম বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ করা যাবে না। বারাণসী জেলা আদালতে বৈজ্ঞানিক পরীক্ষার আবেদনের বিরোধিতা করেছিল আঞ্জমান ইন্তেজামিয়া জ্ঞানবাপী মসজিদ কমিটি। বিচারক বিশেষ তা মেনে নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কোনো শক্তির কাছে মাথা নত না করে বরং দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সর্বোচ্চ নেতার মন্তব্য। ইউক্রেনের রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না বলেছেন ফরাসি প্রেসিডেন্ট জোসেফ বোরেলের ভিন্ন মত। বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে সংঘর্ষের ফলে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার জানিয়েছে কোস্ট গার্ড। এবং ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.